শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন শনিবার বেলা ১২টা, আর বাংলাদেশ ও ভারতে শনিবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে জামায়াত ইসলামীর বহিষ্কৃত নেতার রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়ে রিপোর্ট।
সমর্থন না দেয় মুক্তিযুদ্ধের সাথে, এটা আমাদের জাতির ইতিহাসে একটা মলিন অধ্যায় ও ক্ষত সৃষ্টি করেছে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
বাংলায় হুমকি পোস্টার লিখে এবার পশ্চিমবঙ্গে হামলার হুমকি দিল জঙ্গি সংগঠন আইএস।
ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বঙ্গোপসাগরে অনুসন্ধান এবং উত্তোলন কার্যক্রমে রাশিয়া আগ্রহী।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিসের স্টেডিয়ামে হাজার হাজার লোকের সামনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের অস্ত্র বাণিজ্য চুক্তি বা ইউনাইটেড নেশনস আর্মস ট্রেড ট্রিটি প্রত্যাখ্যান করে একটি দলিল সই করেছেন। তিনি বলেন, এটি হচ্ছে আমেরিকার স্বায়ত্তশাসনের বিরুদ্ধে আরেক রকমের হুমকি। ট্রাম্প ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশনের বার্ষিক বৈঠকে তাঁর বক্তব্যের মাঝে এই ব্যবস্থা নেওয়ার সময় যুক্তরাষ্ট্রের সেনেটের প্রতি অনুরোধ জানান যে তারা যেন ওই চুক্তি আর অনুমোদন না করেন এবং এই বাতিল হওয়া চুক্তি তাকে ওভাল অফিসে ফেরত দেন। প্রেসিডেন্ট জনতার উদ্দেশ্যে বলেন, আমরা কখনই বিদেশি আমলাদের দ্বারা আপনাদের সেকেন্ড অ্যামেন্ডমেন্টের স্বাধীনতা বিনষ্ট হতে দেব না। আমরা জাতিসংঘের অস্ত্র বাণিজ্য চুক্তি অনুমোদন করব না। শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় কালমুনাই এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে একটি সশস্ত্র গোষ্ঠীর গুলি বিনিময়ের পর এক বাড়িতে একজন মহিলা ও শিশুকে আহত অবস্থায় পাওয়া গেছে। এই দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলছেন, ওই বাড়ির আশপাশে ৬ জন শিশুসহ ১৫ জনের মরদেহ পাওয়া গেছে। সেখানেই শুক্রবার রাতে বন্দুকযুদ্ধ এবং বিস্ফোরণ ঘটে। পুলিশ বলছে, সম্ভবত আত্মঘাতীরা এই বিস্ফোরণ ঘটিয়েছে। সেনাবাহিনীর 150টি আগুন জ্বালানোর কাঠি, ইসলামিক স্টেটের পোশাক, লোহার গুলি এবং একটি ড্রোন পেয়েছে বলে জানাচ্ছে শ্রীলঙ্কার খবরের কাগজ দি ডেইলি মিরর। একটি ল্যাপটপ এবং ভ্যান গাড়িও পাওয়া গেছে। শ্রীলঙ্কার ক্যাথলিক নেতারা গোটা দেশে আগামীকাল রোববার গির্জায় গির্জায় প্রার্থনা সভা বাতিল করে দিয়েছেন, কারণ কর্তৃপক্ষ সেখানে আরও হামলার আশঙ্কার কথা জানিয়েছে। এক সপ্তাহ আগে ইস্টার সানডেতে সেখানকার গির্জা এবং হোটেলগুলোতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে, যার জন্য উগ্রবাদী মুসলমানদের দায়ী করা হচ্ছে। কার্ডিনাল ম্যালকম রঞ্জিত শ্রীলঙ্কার ধর্মবিশ্বাসীদের বলেছেন, তাঁদের নিরাপত্তার জন্যই যার যার ঘরে থাকতে। তিনি বলেন, আমরা এই রকম ঘটনার পুনরাবৃত্তি চাই না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ শুক্রবার শ্রীলঙ্কা সফরের সতর্কবার্তা ৩ নম্বরে উন্নীত করেছে, যার মানে হচ্ছে সফরকারীদের সে দেশে ভ্রমণ করার ব্যাপারে আবারও ভেবে দেখতে হবে। তাতে বলা হয়েছে, সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো শ্রীলঙ্কায় সম্ভাব্য আক্রমণের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এবং সন্ত্রাসীরা হয়তো আবার উপাসনার স্থান এবং অন্যান্য জায়গাকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে, যেগুলোর মধ্যে রয়েছে বিপণী কেন্দ্রগুলো, হোটেল, রেস্টুরেন্ট, খেলাধুলোর অনুষ্ঠান এবং পার্ক। কলম্বোতে যুক্তরাষ্ট্রের দূতাবাস লোকজনকে সাবধানে থাকতে বলেছে এবং বিপুল জনসমাগম এড়িয়ে যেতে বলেছে। শ্রীলঙ্কার সিরিজ বোমা হামলা এবং এতে ব্যাপক হতাহতের ঘটনার পরিপ্রেক্ষিতে ওই দেশটিতে কর্মরত ১১ জন বাংলাদেশি শ্রমিককে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই শ্রমিকরা শুক্রবার ঢাকায় এসে পৌঁছেছেন, জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
এই বাংলাদেশিরা শ্রীলঙ্কার শাংরিলা হোটেলে বোমা হামলার অন্যতম প্রধান অভিযুক্ত ইনসাফ ইব্রাহিমের তামার কারখানায় কাজ করতেন। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের আটক করে। শনিবার পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের প্রধান মনিরুল ইসলাম এ সম্পর্কে জানান,
একেবারেই সাধারণ শ্রমিক। এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি তাতে মালিকের সাথে তাদের সরাসরি কোনো ধরনের কোনো ইন্টারঅ্যাকশন হয়।
মনিরুল ইসলাম বলেন, এই বাংলাদেশিরা মেয়াদী উত্তীর্ণ ট্যুরিস্ট ভিসা শ্রীলঙ্কায় অবস্থান করে কর্মরত ছিলেন। এদের অধিকাংশের বাড়ি টাঙ্গাইল জেলায়। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত নেতা মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে আগামী কয়েক মাসের মধ্যে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে। শনিবার ঢাকায় সাংবাদিক সম্মেলন করে মঞ্জু একথা জানান। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা নাসরিন হুদা বিথি।
ছাত্র শিবিরের সর্বোচ্চ পদে দায়িত্ব পালনকারী জামায়াত ইসলামের নীতি নির্ধারণী ফোরামে স্থান পাওয়া ও পরে জামায়াত ইসলাম থেকে বহিষ্কৃত নেতা মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে আজ শনিবার ঢাকার একটি স্থানীয় হোটেলে সাংবাদিক সম্মেলন করে বলেন, আগামী কয়েক মাসের মধ্যে একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন তারা।
যারা আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন কিংবা চিন্তা ও কর্মপন্থার ঐকমত্য পোষণ করবেন তাদের সকলকে নিয়ে এই উদ্যোগের মধ্যে দিয়ে আমরা একটি নতুন রাজনৈতিক দল গড়ে তুলব ইনশাআল্লাহ।
নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এ সম্পর্কে স্বয়ং মুজিবুর রহমান মঞ্জুর সঙ্গে কথা বলেছেন আমাদের ঢাকার সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী। শুনবেন অনুষ্ঠানে আরো পরের দিকে। জঙ্গি সংগঠন আইএস এবার পশ্চিমবঙ্গে হামলার হুমকি দিয়েছে। কলকাতা থেকে জানাচ্ছেন বিস্তারিত আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
জানা গেছে, সম্প্রতি টেলিগ্রাম নামের একটি মেসেজিং অ্যাপে একটি পোস্টার প্রকাশ করে আইএস। বাংলায় লেখা পোস্টারটিতে ছিল হারহীন করা বার্তা, শীঘ্রই আসছি। গোয়েন্দা সূত্রের খবর, কোন জায়গা থেকে পোস্টারটি প্রকাশ করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জিহাদি সংগঠনটি বাংলাদেশ ও ভারতে নাশকতামূলক ঘটনা সংগঠিত করার চেষ্টা করছে, বিশেষ করে নিশানায় রয়েছে পশ্চিমবঙ্গ। বিশেষজ্ঞরা মনে করছেন এই রাজ্যে সরাসরি হামলা চালানোর ক্ষমতা নেই আইএসের, তবে জেএমবির মতো জিহাদি সংগঠনগুলিকে হামলার জন্য কাজে লাগাতে পারে ইসলামিক স্টেট। পশ্চিমবঙ্গে ভারত ও বাংলাদেশ সীমান্ত দিয়ে এ রাজ্যে প্রবেশ করাতে পারে জঙ্গিরা। উল্লেখ করা যেতে পারে, রাজ্যের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণের পর রাজ্য ও দেশের অন্যান্য অঞ্চল থেকে পুলিশের জালে ধরাও পড়েছে একাধিক জেএমবি জঙ্গি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কে এম আব্দুল মোমিন জানিয়েছেন বাংলাদেশের বঙ্গোপসাগরে অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রমের জন্য রাশিয়া প্রস্তাব দিয়েছে এবং এ সম্পর্কে আলোচনার জন্য তিনি আগামীকাল রাশিয়া যাচ্ছেন। ঢাকা থেকে আমির খসরু রিপোর্ট।
বাংলাদেশের বঙ্গোপসাগরে অনুসন্ধান এবং উত্তোলন কার্যক্রম বা এক্সপ্লোরেশন কার্যক্রমে যুক্তরাষ্ট্র সহ কিছু দেশ আগ্রহী এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রতিষ্ঠান এখানে কাজ করছে এবং করেছে। তবে সম্প্রতি রাশিয়াও একাদে তাদের গভীর আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি জানান, রাশিয়া এ সংক্রান্ত বিষয়ে প্রস্তাব দিয়েছে ইতিমধ্যে এবং তিনি রাশিয়ার সাথে আলোচনা করবেন এ বিষয়ে।
সম্প্রতি কিন্তু রাশিয়ানো কিছু এক্সপ্লোরেশনের জন্য তারাও ইন্টারেস্ট। আমি আগামীকাল রাশিয়ায় যাব, এটা নিয়ে আরো আলোচনা।
পররাষ্ট্রমন্ত্রী শনিবার ঢাকায় পররাষ্ট্র দপ্তরে এক কর্মশালা শেষে সাংবাদিকদের বলেন, ভারতের সাথে তিস্তা চুক্তি স্বাক্ষর চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তবে সামান্য কিছু দেনদরবার চলছে। এ চুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন যে ইউক্রেনের নতুন নেতার সঙ্গে তাঁর দেখা হলে তিনি পূর্ব ইউক্রেনের সংঘাত নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করবেন। ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের নবনির্বাচিত নেতা ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের কোনো তারিখ এখনও নির্ধারিত হয়নি। শনিবার চীনে পুতিন বলেন তিনি এই সংঘাত সম্পর্কে জেলেনস্কির অবস্থানটা বুঝতে চান। তিনি বলেন ইউক্রেনের জনগণ এই পরিস্থিতিতে ক্লান্ত হয়ে পড়ছে। পুতিন আরও বলেন যে কেবল পূর্ব ইউক্রেনের নয়, গোটা ইউক্রেনের জনসাধারণকে রাশিয়ার নাগরিকত্ব প্রদানের ব্যাপারে তাঁর সরকার ভেবে দেখছে। পাকিস্তান গোটা দেশব্যাপী পোলিও টিকা দেবার কর্মসূচি স্থগিত করে দিয়েছে। সাম্প্রতিক সময়ে একজন নারী পোলিও কর্মীকে হত্যা এবং পোলিও কর্মীদের ওপর হামলা আর সরকারি স্বাস্থ্যকেন্দ্রে আগুন লাগিয়ে দেবার পর এই কর্মসূচি স্থগিত করা হলো। পোলিও বিশ্বের মাত্র তিনটি দেশে মহামারী হিসেবে এখনও রয়ে গেছে। দেশগুলো হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান এবং নাইজেরিয়া। পোলিও রোগের কোনো চিকিৎসা নেই, তা স্নায়ুতে প্রবেশ করে এবং কয়েক ঘন্টার মধ্যেই মানুষকে পক্ষাঘাতগ্রস্ত করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে পোলিও গুচ্ছ দ্বার দিয়ে প্রবেশ করে, তবে মাঝে মাঝে তা দূষিত খাদ্য ও পানির সঙ্গেও প্রবেশ করতে পারে। জ্বর, ক্লান্তি, মাথা ব্যথা, বমি, ঘাড় শক্ত হয়ে যাওয়া কিংবা রগে ব্যথা, এসবই হচ্ছে পোলিও রোগের সাধারণ লক্ষণ। ভ্যাটিকান আজ শনিবার ফ্রান্সিসের একটি ভিডিও বার্তা দিয়েছে যেখানে কোরীয় উপদ্বীপের সমৃদ্ধি ও ঐক্যের ব্যাপারে তিনি আশা প্রকাশ করেছেন। ভিডিও বার্তায় পোপ বলেন, কোরীয় উপদ্বীপের শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের জন্য পানমুনজম ঘোষণার প্রথম বার্ষিকীতে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তিনি বলেন, এই উপলক্ষ যেন সবার জন্য এমন ভবিষ্যৎ নিয়ে আসে যার ভিত্তি হবে একতা, সংলাপ এবং ভ্রাতৃত্বমূলক জোটবদ্ধতা। তিনি আরও বলেন যে ধৈর্য এবং একনিষ্ঠ প্রচেষ্টার মাধ্যমে বিভেদ ও বিবাদকে পর্যদস্ত করতে পারবে মিলন ও সমন্বয়। তিনি প্রার্থনা করেন যে পানমুনজম ঘোষণার প্রথম বার্ষিকী যেন কোরিয়া সবার জন্য শান্তির এক নতুন যুগের সূচনা করে। স্মরণ করা যেতে পারে যে গত বছর 27 এপ্রিল দক্ষিণ কোরিয়ার পানমুনজমে আন্তঃকোরীয় শীর্ষ বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে, 1575 কিলোহার্টজে এবং ফেসবুকে। বিশ্ব সংবাদই শুনেছেন। বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছে জামায়াত ইসলামী থেকে বহিষ্কৃত নেতা মুজিবুর রহমান মঞ্জু। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা নাসরিন হুদা বিথি।
ছাত্র শিবিরের সর্বোচ্চ পদে দায়িত্ব পালনকারী জামায়াত ইসলামের নীতি নির্ধারণী ফোরামে স্থান পাওয়া ও পরে জামায়াত ইসলাম থেকে বহিষ্কৃত নেতা মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে আজ শনিবার ঢাকার একটি স্থানীয় হোটেলে সাংবাদিক সম্মেলন করে বলেন, আগামী কয়েক মাসের মধ্যে একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন তারা।
যারা আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন কিংবা চিন্তা ও কর্মপন্থায় ঐকমত্য পোষণ করবেন তাদের সকলকে নিয়ে এই উদ্যোগের মধ্য দিয়ে আমরা একটি নতুন রাজনৈতিক দল গড়ে তুলব ইনশাআল্লাহ। আলোচনা পর্যালোচনা করে আমরা সংগঠনের নাম, কাঠামো, কর্মপদ্ধতি, লক্ষ্য ও কর্মসূচি চূড়ান্ত করব। আজ থেকে সে লক্ষ্যে আমাদের কাজ শুরু হলো।
বক্তব্যের এক পর্যায়ে মঞ্জু বলেন, আমরা কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি না।
আমরা প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি, কিন্তু আমরা কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠন করব না। আমরা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি তা হবে ধর্ম, জাতি, লিঙ্গ নির্বিশেষে সকলের গ্রহণযোগ্য।
সাংবাদিক সম্মেলনে মঞ্জু আরো বলেন, জামায়াত ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।
আমরা প্রচলিত কোনো রাজনৈতিক ধারা বা দলের অনুসারী কিংবা অনুরক্ত নই। এটা সম্পূর্ণ স্বাধীন উদ্যোগ, একটি স্বতন্ত্র ধারা। জামাত ইসলামী সহ বিদ্যমান কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।
ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মঞ্জু একসময় চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ছিলেন। তিনি জামায়াতের সুরার সদস্যও ছিলেন। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এ বিষয়ে খোদ মুজিবুর রহমান মঞ্জুর সঙ্গে কথা বলেছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
নতুন দল গঠনের প্রধান লক্ষ্যটা আসলে কি, যেটা সংবাদ সম্মেলনে বলেননি, সেটাই আমরা শুনতে চাই।
আসলে আমরা যেটা বলেছি যে আমরা এখনই নতুন দল গঠন করছি না, আমরা বলছি যে আমরা যে চিন্তাটা করেছি এটা একটা নতুন চিন্তা, যে কোনো তত্ত্ব বা মতাদর্শের ভিত্তিতে নয়, বরং আপনার মানুষের যে অধিকার, মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা, যে বাংলাদেশকে তারা যেভাবে দেখতে চায়। আমরা একটা জিনিস বলেছি যে মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে প্রতিজ্ঞাটা ছিল যে বাংলাদেশ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, আমরা মনে করছি যে এটা হচ্ছে আমাদের সামগ্রিক একটা আকাঙ্ক্ষা। এর ভিত্তিতে বাংলাদেশটা গড়ার জন্য আমরা কোনো তত্ত্ব, ধর্ম বা মতাদর্শের ভিত্তিতে নয়, বরং আমরা অধিকার প্রতিষ্ঠার রাজনীতির একটা নতুন ধারণা নিয়ে আমরা রাজনীতি করতে চাই। এবং আমাদের
জামাতে থেকে করা সম্ভব হতো না।
আমরা আসলে তো জামাতে আমরা যখন ছিলাম, আমি তখন সেখানে আমার দায়িত্ব পালন করেছি, বলার চেষ্টা করেছি। এখন যেহেতু আমি জামাতে নেই, সুতরাং জামাতের ব্যাপারে তাদের কি করণীয় বা তারা কি করবেন সেটা নিশ্চয়ই তারা বিবেচনা করবেন। আমি মনে করি যে এখন আমার সে দায়িত্ব নেই, সে দায়ও নেই এবং সে কর্তব্যও নেই। আমরা যে জিনিসটা চিন্তা করেছি যে অধিকার কেন্দ্রিক রাজনীতির এই ধারণায় যারা আমাদের সাথে সাড়া দেবেন, যারা আমাদের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করবেন, তাদেরকে নিয়ে আমরা একটা নতুন ধারার রাজনীতি সূচনা করব। সেটা হতে পারে একটা দল, সেটা হতে পারে একটা প্ল্যাটফর্ম, এবং এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা করবো। এবং সেখান থেকেই একটা গঠনতন্ত্র, সেখান থেকে একটা দার্শনিক ভিত্তি, সেখান থেকেই একটা নাম এবং নেতৃত্বের ক্রমধারা আমরা তৈরি করবো, সেই চেষ্টাই আমরা শুরু করেছি আজকে থেকে।
এমনিতে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন জাগবে যে জামাতের সাথে আপনাদের বিরোধটা আসলে কোথায়?
আমাদের অ্যাকচুয়ালি আমরা তো কোনো বিরোধের কথা বলছি না। আমাদের আজকে যে আমরা কথা বলেছি সেটা আমরা বাংলাদেশের সামগ্রিক রাজনীতির বিরোধের কথা বলেছি, যে সামগ্রিক রাজনীতির একটা ব্যর্থতার চিত্র আমরা তুলে ধরেছি। সেক্ষেত্রে আমরা বলেছি যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার কাঠামো বিভিন্ন দিকগুলো আমরা তুলে ধরে বলেছি যে আমাদের এখন সামগ্রিকভাবে আসলে দুটি জিনিস খুব দরকার, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির পুনর্বিন্যাস এবং রাষ্ট্রের পুনর্গঠন। এই দুটি জিনিসই প্রয়োজন এবং এই দুটি জিনিস কোনো দল বা মতাদর্শ দিয়ে সমাধান সম্ভব নয়। আমাদের একটা রিকনসিলিয়েশন এবং আমাদের একটা জাতীয় ঐক্য প্রয়োজন এবং সেই ঐক্যটা হতে হবে অধিকারের ভিত্তিতে, আমাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলেরই এই আকাঙ্ক্ষার সাথে সাড়া দেওয়া উচিত এবং রাজনীতির পুনর্বিন্যাস এবং রাষ্ট্রের পুনর্গঠনের কাজে আমি মনে করি আমরা সবার সহযোগিতা পাবো আর কি, এটা আমাদের প্রত্যাশা।
এটা কি কোন ধর্মভিত্তিক রাজনৈতিক দল হবে?
জি না, আমরা স্পষ্ট করে বলেছি যে ধর্মের যে উদার নীতি সেটাকে আমরা ইনস্পিরেশন হিসেবে, উৎসাহ হিসেবে বা অনুপ্রেরণা হিসেবে আমরা নেব, কিন্তু আমরা কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠন করব না। আমরা বলেছি যে আমাদের এই যে দলটা আমরা করার আকাঙ্ক্ষা করছি সেটা হবে ধর্ম জাতি লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য গ্রহণযোগ্য, এটা একটা উন্মুক্ত একটি প্ল্যাটফর্ম হবে। এখানে মানবিক সক্ষমতার পূর্ণ বিকাশটা আমরা করতে চাই এবং আমরা বলেছি যে প্রাণ প্রকৃতি ও প্রতিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এর একটা অর্থনৈতিক পরিকল্পনাও আমরা তৈরি করব। ইসলামের যে উদার ঐতিহ্য এবং সাম্যের দর্শন এবং ইনসাফ প্রতিষ্ঠার যে দায়িত্ব অনুভূতি সেখান থেকে আমরা অনুপ্রেরণা নেব, কিন্তু আমরা কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠন করব না।
আপনারা দেশে কি ধরনের সরকার চান?
আমরা চাই যে একটা অংশগ্রহণ ভিত্তিক সরকার তো অবশ্যই হবে, গণতান্ত্রিক সরকার অবশ্যই হবে, কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রের গঠনের যেই আপনাদের স্বপ্নটা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সুবিচার, এইটা নিশ্চিত করার জন্য অংশগ্রহণমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা হবে। আর একটা কথা আমরা আপনাকে একটু বলতে চাই বিনীত ভাবে, সেটা হচ্ছে আমরা কিন্তু এখনো সবকিছু ঠিক করিনি যে আমাদের রাষ্ট্র কাঠামো বা সরকার পরিচালনার নীতি বা দলের গাঠনিক স্তরগুলো কিরকম হবে। আমরা বলছি যে যারা আমাদের সাথে যোগ দেবেন তাদের সাথে পরামর্শ করে বিভিন্ন বিশেষজ্ঞদের সমন্বয় কমিটি করে আমরা আজকে পাঁচটা কমিটি ঘোষণা করেছি, যে পাঁচটি কমিটির ভিত্তিতে আমরা এই কাজগুলো করব এবং আমরা মনে করি যে এটা আরো পরিষ্কার হবে। আমরা ক্রমান্বয়ে যে রাষ্ট্র ব্যবস্থা সরকারের রূপ এবং পদ্ধতিগুলো কিরকম হবে সেটা আমরা ক্রমান্বয়ে আমরা নিশ্চিত করবো এবং সেটা আমরা মানুষকে জানাবো।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ যেটা বলছেন তার কথা হচ্ছে, তিনি বলছেন যে নাম পরিবর্তন করে যে নামেই আসেন না কেন সেটা গ্রহণ করা হবে না, ঠিক এরকমই এটা মন্তব্য করেছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন?
আমি সেটা শুনেছি, আমি এখনো দেখিনি, সেটা আমি শুনেছি যে এরকম একটা কথা বলেছেন। আমি মনে করি এটা তো আমাদের সাথে প্রাসঙ্গিক নয়, আমরা কোনো নাম পরিবর্তন বা কোনো দলের থেকে ভেঙে আসার কোনো পদ্ধতিগত ভাবে সেরকম কোনো রাজনৈতিক দলের কথা আমরা বলিনি। আমরা একটি নতুন অনুভূতি এবং উপলব্ধির কথা বলেছি এবং আমরা এখানে কারুণ্যভিত্তিক নেতৃত্ব এবং ভবিষ্যৎ বাংলাদেশকে যারা নেতৃত্ব দিতে পারে তাদের কথা বলেছি। মাহবুব আলম হানিফ সাহেব একজন সিনিয়র পলিটিশিয়ান, আমি ওনার বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমি মনে করি আমরা সামগ্রিকভাবে বাংলাদেশের রাজনৈতিক ব্যর্থতার কথা যেহেতু বলছি, সুতরাং সব রাজনৈতিক দলেরাই হয়তো আমাদের এই আকাঙ্ক্ষাকে তারা হয়তো বিপরীত ভাবে দেখতে পারেন, কিন্তু আমি মনে করবো যে এটা কোনো রাজনৈতিক দলের জন্য বিপরীত নয়, বরং এটা বাংলাদেশের রাজনীতি পুনর্গঠনের জন্য এটা অনুকূল এবং আশা করি তারা সেটা বুঝতে পারবেন। এবং এই প্রতিহিংসা বা আমি কাউকে কিছু করতে দেব না বা গ্রহণ করব না এই ধরনের বিষয়গুলোর সাথে আমাদের সাথে সম্পৃক্ত নয়, এটা হয়তো এক ধরনের ভুল উপলব্ধি থেকে তিনি বলেছেন।
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আপনারা কাদেরকে বন্ধু ভাবেন?
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা কিছু কথা আজকে স্পষ্ট করে বলেছি যে আমরা মনে করি যে আমাদের কাউকে স্থায়ী বন্ধু বা কাউকে স্থায়ী শত্রু হিসেবে আমরা দেখতে চাই না, কারণ আমাদের আন্তর্জাতিক সম্পর্ক সকলের সাথে কোনো না কোনো ক্ষেত্রে ভালো ছিল, আবার কোনো না কোনো নির্দিষ্ট বিষয়ে কোনো আমাদের কারো না কারো ব্যাপারে আমাদের হয়তো একটু কষ্ট বা বিভিন্ন ধরনের প্রতিকূলতা আমরা অনুভব করেছি বা আমরা সেটা আমাদের জন্য বিভিন্ন ভাবে নেতিবাচক কারণ হয়েছে। তো আমরা স্পষ্ট করে বলেছি আপনার আজকে আমরা যে বক্তব্যগুলো দিয়েছি সেখানে আমরা পরিষ্কার করে বলেছি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যে অসহিষ্ণুতার কথা আমরা জানিয়ে বলেছি, আমরা বৃহৎ রাজনৈতিক শক্তির বিষয়গুলো আমরা বলেছি। আমরা যদি মনে করি যে কারো স্থায়ী শত্রুতা নয়, কারোর সাথে স্থায়ী বৈরিতা নয়, বরং সকলের সাথে সুসম্পর্ক, কিন্তু কেউ যদি আমাদের সাথে কোনো সুনির্দিষ্ট বৈরিতার কথা বলেন, সেখানে শক্তভাবে রাষ্ট্রীয় অস্তিত্বের জায়গা থেকে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করার নীতিতে বিশ্বাসী, সেটা আমার স্বাধীন অস্তিত্বের সাথে সেটা আমাকে করতে হবে।
মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনাদের মূল্যায়ন কি?
মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা বলেছি যে আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের জাতীয় জীবনের একটি বড় অর্জন, এবং সেখানে আমরা একটা জাতীয় ঐক্য আমরা সৃষ্টি করেছিলাম। আমরা স্পষ্ট করে বলেছি যে মুক্তিযুদ্ধকে নিয়ে বিভেদ বিভক্তিয় সংকীর্ণ স্বার্থের মুক্তিযুদ্ধকে যে ব্যবহার, এই প্রবণতাকে আমরা নিরুৎসাহিত করার কথা বলেছি, এর বিরুদ্ধে দাঁড়ানোর কথা বলেছি। আবার আমরা এটা বলেছি যে মুক্তিযুদ্ধে সেই সর্বাত্মক ঐক্য দুর্ভাগ্যজনক ভাবে আমাদের কিছু অংশ, রাজনৈতিক দল বা বামপন্থীদের একটি ধারা বা ধর্মীয় কয়েকটি দল, তারা এই জাতীয় এই ক্ষেত্রে তারা ঐক্যবদ্ধ হতে পারেনি, এবং তাদের এই যে সমর্থন না দেয়া মুক্তিযুদ্ধের সাথে, এটা আমাদের জাতীয় ইতিহাসে একটা মলিন অধ্যায় ও ক্ষত সৃষ্টি করেছে। আমরা মনে করি যে এই বিষয়গুলো সমাধান হওয়া প্রয়োজন, এবং যারা যে ভূমিকা রেখেছেন সেই ভূমিকার বিষয়টি স্পষ্ট করে তাদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে হবে। আর মুক্তিযুদ্ধকে আমাদের জাতীয় ঐক্যের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে আমরা আবার বাংলাদেশকে আমাদের যে অঙ্গীকার ছিল যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার বা ইনসাফের যে জায়গায় আমরা বাংলাদেশকে দেখতে চাই, সেটা মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল সেটার ভিত্তিতে আমাদেরকে নিশ্চিত করতে হবে।
আমরা শেষ প্রান্তে আমাদের সেই সাক্ষাৎকারের শেষ কথাটা কি?
আমাদের শেষ কথা, আমরা যে কথাগুলো বলেছি এটা একটা নতুন রাজনীতির ধারণা। আমরা বলতে চাই যে আমরা কে বা কারা এটা করছি, আমাদের অতীত বা বর্তমান পরিচয় সেটা মুখ্য না। আমরা বলেছি যে আমরা কারা, আমাদের কি সামর্থ্য আছে, সেই প্রশ্নের চাইতেও আমরা জনগণকে আহ্বান করেছি যে আমাদের উদ্দেশ্য, দৃষ্টিভঙ্গি এবং আমরা যে আহ্বানটা করেছি সেটা তাৎপর্যটাকে আপনারা মূল্যায়ন করবেন। সেক্ষেত্রে আমরা বলেছি যে দেশের মানুষ যদি মনে করে যে আমাদের কথাগুলো মূল্যবান, আমাদের কথাগুলো সঠিক, সময় উপযোগী এবং একটা স্বাধীন, সৃষ্টিশীল ও শান্তিময় দেশ গড়ার জন্য এটা খুব প্রয়োজনীয়, তাহলে আমরা মানুষকে আহ্বান করেছি যে তারা আমাদের পাশে এসে দাঁড়াক, তারা আমাদের সাথে সম্পৃক্ত হোক, তারা আমাদের সহযোগিতা করুক, এবং আমরা বলেছি যে তারা আমাদের সমালোচনা করুক, প্রয়োজনে তারা আমাদেরকে পরামর্শ দিক। আমাদের যদি কোনো ঘাটতি থাকে, উপলব্ধির জন্য উপলব্ধির যদি কোনো সীমাবদ্ধতা থাকে, সেটাও আমরা বলেছি যে তারা সংশোধন করুক এবং সমৃদ্ধ করতে সহায়তা করুক। আমরা আশা করছি যে আমাদের এই জিনিসটা সবাই বুঝতে পারবেন, এবং যারা আমাদের সাথে থাকবেন, যারা আমাদের এই আহ্বানে সাড়া দেবেন, তাদেরকে নিয়ে আমরা একটা নতুন রাজনৈতিক প্রক্রিয়া শুরু করবো, এবং এটা ক্রমান্বয়ে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম কিংবা একটা রাজনৈতিক দলে রূপান্তরিত
হবে। মিস্টার মঞ্জু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
জি মতি রহমান চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনার বিভিন্ন কথাগুলো বলার জন্য।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
চলতি বছর রোহিঙ্গাদের মানবিক সেবা কার্যক্রম পরিচালনার জন্য তহবিল গঠনে যৌথ সাড়াদান পরিকল্পনা বা জয়েন্ট রেসপন্স প্ল্যান সংক্ষেপে জিআরপির চাহিদা মতো অনুদান পাওয়া যাচ্ছে না। প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় দীর্ঘমেয়াদী সাহায্যে ভাটা পড়েছে দাতা দেশগুলোর। কক্সবাজার থেকে আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট।
রোহিঙ্গা সমস্যা দীর্ঘায়িত হওয়ায় সহায়তা প্রদানে আগ্রহ হারাচ্ছেন দাতারা। যৌথ সাড়াদান পরিকল্পনার $920 মিলিয়ন চাহিদার মধ্যে বছরের প্রথম চার মাসে পাওয়া গেছে মাত্র $156 মিলিয়ন, যা চাহিদার মাত্র 17%। প্রাপ্ত অনুদানের $106 মিলিয়ন একাই দিয়েছে আমেরিকা, যা প্রাপ্ত অনুদানের প্রায় 2/3। বিশ্বের অন্যান্য রাষ্ট্র এবং দাতাদের কাছ থেকে পাওয়া গেছে মাত্র $50 মিলিয়ন। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল, মানবিক বিষয়ক ও জরুরি ত্রাণ সমন্বয়ক সংস্থা OCHA এর প্রধান মার্ক লোকক বলেন,
We raised 70% of the money we were looking for, which was about the same, about $1 billion. Now, so far this year, our appeal is not as well funded. And so our main message is to the wider world, do not forget the Rohingya, do not forget the generosity of the people and institutions and government of Bangladesh.
মার্ক লোকক বলছিলেন, আবেদন করা ফান্ডের মধ্যে মাত্র 17% পাওয়া ভালো ফান্ড নয়। কাজেই এখানে বিশ্বের কাছে বড় বার্তাটি হচ্ছে, আপনারা রোহিঙ্গা ইস্যুটি ভুলে যাবেন না, বাংলাদেশ সরকার এবং স্থানীয় জনগণ যে উদারতা দেখিয়েছে তাও ভুলে যাবেন না। রোহিঙ্গা সংকটে মানবিকতা দেখিয়েছে বাংলাদেশ এবং সর্বপ্রথম সাড়া দিয়েছে স্থানীয় জনগণ, কিন্তু সহসা রোহিঙ্গা সমস্যার সমাধান না হওয়ায় ঝুঁকি বাড়ছে স্থানীয় জনগণ এবং বাংলাদেশের। এ পরিস্থিতিতে স্থানীয়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন আন্তর্জাতিক সম্প্রদায়। কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসার বলেন,
তারা যেই পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজারের লোকজন, এটি দিয়ে কতটুকু ওভারকাম করা সম্ভব হবে আমার যথেষ্ট সন্দেহ আছে। তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি সেই ক্ষতিটাকে যতটুকু সম্ভব যেন কভার করা যায়। এই বাট যেই সুযোগগুলো তৈরি হচ্ছে নট এনাফ টু অফসেট দ্যাট এফেক্ট।
বিশ্লেষকরা বলছেন, অনুদান প্রাপ্তির হার কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত স্থানীয়দের কতটুকু সহায়তা করা সম্ভব তা নিয়েও তৈরি হয়েছে সংশয়। গত বছর $951 মিলিয়ন চাহিদার বিপরীতে পাওয়া গিয়েছিল 69%, কিন্তু চলতি বছর এই হার এখনো মাত্র 17%। এতে করে রোহিঙ্গাদের মানবিক সেবা কার্যক্রমে প্রভাব পড়ার আশঙ্কা থেকেই যায়। রোহিঙ্গা সংকটে গঠিত জাতিসংঘ নেতৃত্বাধীন ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ সংক্ষেপে আইএসসিজির মুখপাত্র সৈকত বিশ্বাস বলেন,
প্রত্যাবাসন যদি খুব দীর্ঘায়িত হয় তাহলে এই জনগোষ্ঠীকে তো আসলে তাদের প্রয়োজনীয় চাহিদার যোগান দিতেই হবে এবং সেখানে একটা বড় ধরনের অর্থের প্রয়োজন আছে। সেক্ষেত্রে এখনই বলা যাচ্ছে না যে আগামী 5 বছর পরে কি হবে, কিন্তু যে ধারাবাহিকতা দেখা যাচ্ছে সেখানে যদি আগামী 2-3 বছরের মধ্যে ফান্ডের যোগান যদি কমে আসে তাহলে নিঃসন্দেহে যে প্রয়োজনটা সেটা মেটানো সম্ভব হবে না এবং কিছুটা সংকট দেখা দিতেই পারে। তখন হয়তো আমরা শুধুমাত্র খুব প্রয়োজনীয় যে বিষয়গুলো অ্যাড্রেস করবো, যেরকম খাদ্য, যেরকম ওয়াটার স্যানিটেশন, শেল্টার, এইরকম যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেইভাবে প্রায়োরিটি ঠিক করে সেভাবে অগ্রাধিকার নির্ণয় করবো, যে সেই যে অর্থটা পাওয়া যাচ্ছে সেই অর্থ দিয়ে তাদের যে দৈনন্দিন চাহিদা কীভাবে মেটানো যায় সেটার দিকে আমরা নজর দেবো এবং প্রয়োজন হলে হয়তো বা কিছু কিছু কার্যক্রম ছোট করে আনতে হবে।
শুধু মানবিক সেবা কার্যক্রম নয়, রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে কাজ করতেও দরকার প্রয়োজনীয় তহবিল। সেক্ষেত্রে তহবিল সংকট বড় অন্তরায় হতে পারে রোহিঙ্গা সংকটে। জাতিসংঘের প্রতিনিধিরা রোহিঙ্গা সংকটটি বিশ্ববাসীর কাছে বরাবরের মতোই ফোকাসে রাখার চেষ্টা করছেন। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল, মানবিক বিষয়ক ও জরুরি ত্রাণ সমন্বয়ক সংস্থা OCHA এর প্রধান মার্ক লোকক বলেন,
ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট দ্যাট দ্য ওয়ার্ল্ড নেভার ফরগেটস দ্য সিচুয়েশন হিয়ার, never forgets firstly the terrible atrocities that were committed against the Rohingya, the reasons why hundreds and hundreds of thousands of them have fled their own country to seek refuge here, why beginning on the 25th of August 2017 something like 700,000 people in a great exodus fleeing murder and brutality and sexual violence sought refuge in this country. The world must never forget that. Secondly, the world must never forget the exceptional generosity and hospitality of the government and people of Bangladesh, especially
Mark Lowcock bolchilen eta khubi guruttopurno je rohingya der upor je bhayabah nishongshota choleche ta jeno bishwabashi kono din bhule na jan. Rohingya ra hotta o dhorshoner moto borborotar shikar hoye pran bachate shoronarthi hoyechen, tader ei durdoshar chitra bishwabashi jeno kono din o na bhulen. Ditiyoto Bangladesh ebong sthaniya jonogon rohingya der proti je udarota dekhiyechen tao jeno bishwabashi kono din o bhule na jan. Bisheshoggora bolchen Mark Lowcock jebhabe বিশ্ববাসীকে রোহিঙ্গা সংকটটি না ভোলার আবেদন করছেন, তাতে হয়তো দাতাদের দৃষ্টি নিবদ্ধ হতে পারে। অনুদান ব্যবহারে স্বচ্ছতা এবং প্রত্যাবাসন প্রক্রিয়ায় অগ্রবর্তী হলে বাড়তে পারে অনুদান প্রাপ্তির হার। আর মার্ক লোকহোক যেভাবে স্থানীয়দের উদারতার উচ্চকিত প্রশংসা করে বিশ্ববাসীকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান করছেন, এর প্রতিফলন ঘটলে আন্দোলনমুখী স্থানীয় জনগণ কিছুটা শান্ত হবেন। কিন্তু স্থানীয় জনগণ, সরকার এবং রোহিঙ্গা সকলের প্রত্যাশা শান্তিপূর্ণ প্রত্যাবাসন। কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসার বলেন,
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেই সাহসী পদক্ষেপ, মানবিক পদক্ষেপ এই সরকার নিয়েছে, তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আমরা তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করছি তারা যেন ঠিকঠাক মতো এখানে অবস্থান করে এবং শান্তি শৃঙ্খলভাবে এখানে যেন অবস্থান করে। বাট আমাদের আলটিমেট যে চাওয়া সেটি হচ্ছে তারা ফিরে যাবে এবং মিয়ানমারের বোধোদয় হবে যে তারা তাদের জনগণকে, তাদের সিটিজেনকে তারা তাদের মাটিতে ফিরিয়ে নেবে। আমাদের কক্সবাজারের জনগণ, কক্সবাজারের সকল মানুষ এবং কক্সবাজার জেলা প্রশাসন সেটি প্রত্যাশা করছে।
প্রত্যাবাসন বিলম্বিত হলে রোহিঙ্গাদের জন্য অনুদান প্রাপ্তির হার ক্রমেই কমতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান সকলের। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
এবার সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন থাকতে পারে।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বো এবং সংলগ্ন এলাকায় রবিবার ইস্টারের দিন কতগুলো চার্চ এবং হোটেলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রায় 300 জন প্রাণ হারিয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন প্রায় 500 জন। 10 বছর আগে শ্রীলঙ্কায় রক্তাক্ত গৃহযুদ্ধ অবসানের পর এটাই ছিল সেখানে সবচাইতে মারণাত্মক ঘটনা। ইস্টার প্রার্থনা সভাকালীন সময় আত্মঘাতী হামলাকারীরা কলম্বোর নেগম্বো বা তেকোলা এবং কোচিকাদে শহরের 3টি চার্চকে লক্ষ্য করে হামলা চালায়। রাজধানীর 3টি 5-তারা হোটেল সাংগ্রিলা, কিংসবিউরি এবং চিনামন গ্র্যান্ডো বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। কলম্বোর কাছে ভিন্নতর একটি স্থানে দিনের শেষভাগে আরও 2টি বোমা বিস্ফোরিত হয়েছে। শ্রীলঙ্কা সরকার জানিয়েছে ন্যাশনাল তফিক জামাত নামের স্বল্প পরিচিত একটি স্থানীয় মিলিশিয়া গ্রুপ এসব হামলা পরিচালনা করে থাকবে। শ্রীলঙ্কার নাগরিক সহ অন্তত 39 জন বিদেশি নাগরিক হামলায় নিহত হয়েছেন, যাতে অন্তর্ভুক্ত ছিলেন বেশ কয়েকজন আমেরিকান নাগরিকও। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও অত্যন্ত জোরালো ভাষায় শ্রীলঙ্কার রবিবারের ইস্টার সকালের হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, উপাসনালয়ে নিরীহ জনগণ বা অবকাশ যাপনে হারে মগ্ন অতিথিদের উপর কাপুরুষোচিত হামলা যে আন্তর্জাতিক মূল্যবোধ ও স্বাধীনতা আমরা অন্তরে লালন করে থাকি তার প্রতি এটা অবমাননাকর, যা আবারও প্রমাণ করে যে উগ্রবাদী সন্ত্রাসীদের মূল লক্ষ্যই হচ্ছে শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করা। লিখিত এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স নিহত ও আহতদের পরিবার পরিজনদের প্রতি আমেরিকার হৃদয়গ্রাহী সমবেদনা ব্যক্ত করেছেন। তিনি বলেন, তার কথায় এই জঘন্য ও বর্বরোচিত হত্যাকাণ্ডে উগ্রবাদী সন্ত্রাসীদের শাস্তি বিধানে আমরা শ্রীলঙ্কা সরকার ও জনগণের পাশে থাকব। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বলেন, এসব ঘৃণ্য হামলা আমাদের মনে করিয়ে দেয় যে কেন আমেরিকা সন্ত্রাসবাদ দমনে এতটা প্রত্যয়ী। সহিংস উগ্রবাদ দমনে আমরা শ্রীলঙ্কা সরকার ও জনগণের পাশে রয়েছি এবং হামলাকারীদের বিচার ও শাস্তি প্রদানে আমরা শ্রীলঙ্কা সরকারের প্রতি আমাদের সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছি।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এবার শ্রোতাদের চিঠিপত্রের জবাব মূলক অনুষ্ঠান মিতালি, আর আপনাদের চিঠির জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার ও তাহিরা কিবরিয়া।
শ্রোতাবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
শ্রোতাবন্ধুদের মিতালির আসর থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। তাহেরা, আমাদের আজকের টেলিফোনে একজন রয়েছেন শ্রোতা, মনিরামপুর যশোর থেকে, সোহানুর রহমান সোহাগ। সোহানুর রহমান সোহাগ, আপনি লাইনে আছেন?
জি।
আপনি বলুন, আপনি ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান কবে থেকে শুনলেন, কেন শুনতে শুরু করেছিলেন?
আসলে 2013 সাল থেকে। আর এটা কেন শুরু করেছি,
আমি তো আসলে ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান আগে অনেক শুনেছি, বর্তমানে খুব কম শুনছি, কারণ আমি বাংলাদেশ বেতার অনুষ্ঠান বেশি শুনি, ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান খুব শোনা হয়ে ওঠে না। তবে 13 সালের দিকে অনেক বেশি শুনেছি।
তো আপনি যখন 13 সালে শুনতেন আর এখনো যখন মাঝে মধ্যেই শুনেন, কেমন লাগে, কি পরিবর্তন দেখছেন, পরিবর্তন ভালোর দিকে যাচ্ছে নাকি, আপনার মতামত কি?
অবশ্যই ভালোর দিকে যাচ্ছে, যেহেতু আর আপনাদের অনুষ্ঠান অনেক ভালো, কারণ আপনারা বিভিন্ন ধরনের, শুধু যে আপনার খবর প্রচার করেন কিংবা চিঠিপত্রের জবাব দেন তা তো নয়, এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, খেলাধুলা, বিভিন্ন সংবাদ, সব মিলে অনেক ভালো।
আর আমাদের যে কলিন শো আছে সেটাতে আপনি কখনো অংশ নিয়েছেন কি?
না না, নেইনি, কখনো নেইনি।
আচ্ছা, তো আগামীতে নেবেন আশা করি। তো
সোহানুর রহমান, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। আপনি এক সময় আমাদের কাছে পোস্ট কার্ডে অনেক প্রশ্ন পাঠাতেন, অনেক কিছু জানতে চাইতেন, চিঠি লিখতেন নিয়মিতভাবে। তো আজকাল চিঠি লেখা বন্ধ করে দিয়েছেন, বিশেষ কোনো কারণ আছে কি?
অবশ্যই বিশেষ কিছু কারণ আছে, সেটা হচ্ছে আমার পড়াশোনার চাপটা অনেক বেশি হয়ে গেছে, এবং আমি বর্তমানে যশোর জেলা শিল্পকলা একাডেমিতে আবৃত্তি এবং নাট্যকর্মী হিসেবে কাজ করছি, আর যেখানে এই কাজের পেছনে আমার অনেক সময় দিতে হচ্ছে, যে কারণে আর লেখালেখি গুলো সময়টা অনেক কম পাওয়া হচ্ছে।
যখন কেউ কোনো পেশায় নিয়ে যান, কাজে চলে যান, চাকরি নিয়ে চলে যান, তখন তো তার চাপ থাকে। আবার আপনি বলছেন যে আপনাকে পড়াশোনাও করতে হয় অনেক, তো আপনি কি পড়াশোনা করেন?
আমি সম্মান তৃতীয় বর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে।
আচ্ছা আচ্ছা, আপনি আপনি যখন পড়াশোনা করেন সেই কাজে আপনি কি মনে করেন, এতদিন যে আপনি ভয়েস অফ আমেরিকা শুনছেন এবং আগেও অনেকদিন শুনেছেন, সেক্ষেত্রে আপনার কোনো কাজে লেগেছে আমাদের অনুষ্ঠান?
অবশ্যই কাজে লেগেছে।
যেমন
যদি বলেন যে আমি আজ আবৃত্তি এবং নাট্যকর্মীতে কাজ করছি, এটা কেন করেছি, এটা এটার সব অবদানই আমার রেডিও। আপনি যদি বলেন ভয়েস অফ আমেরিকা, বাংলাদেশ বেতার, আমার জীবনের পুরো অবদানটাই হচ্ছে রেডিও।
এটা শুনে খুবই ভালো লাগলো না তাহলে?
নিশ্চয়ই,
রেডিও যে একজন মানুষের জীবনে কতটুকু অবদান রাখে, কতটুকু প্রভাব রাখে, সেটাই তো। আপনি আবৃত্তি নিজে করেন?
জি অবশ্যই করি।
তো আমরা কি ছোট্ট কিছু একটা শুনতে পারি?
হ্যাঁ, চাইলে অবশ্যই শুনতে পারেন।
সবসময় আমাদের শ্রোতারা আমাদের কণ্ঠ শোনেন, তো আজকে আপনার কণ্ঠে আমরা একটা আবৃত্তি,
হ্যাঁ আমাদের শ্রোতারা জানবেন যে উৎসাহিত হবেন তারা, অবশ্যই আপনি আবৃত্তি করুন।
আবৃত্তি করছি কেউ কথা রাখেনি, এটি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়।
জি,
কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি, ছেলেবেলায় এক বষ্টমিতার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দাদু সেদিন অন্তরাটুকু শুনিয়ে যাবে, তারপর কত চন্দ্রভোগ অমাবস্য চলে গেল, সে বষ্টমী আর এলো না, 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদির আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদির আলী, আমি কত বড় হব, আমার মাথা এ ঘরের ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে, তারপর তুমি হয় 3 ফ্লোরের বিল দেখাবে, একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো, লাঠি লবেন্সে দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা, ভিকারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব, অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমাদের হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও, বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই, সেই রয়্যাল গুলি, সেই লাঠি লবেন, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে ওরকম আতরের গন্ধ হবে, ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108 মিল পদ্ম, তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধু মাংসের গন্ধ, এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখে না।
বাহ, চমৎকার, তাহলে কি মনে হলো?
চমৎকার
সত্যি সহনর, আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। কারণ আমরা তো অনেকের এই গুণাগুণগুলো জানি না, শ্রোতাদের সাথে কথা বলি, তাদের মনে যে সাংস্কৃতিক দিকটা একটা আছে, তারা যে কিছু নিয়েই চর্চা করেন, মানে কাজের ফাঁকে পড়াশোনার ফাঁকে অনেক কিছুই করেন, সে কথা জানলে সত্যিই ভালো লাগে।
অনেক ধন্যবাদ। আপনি ছাত্র, আপনি পড়াশোনা করছেন, সে সঙ্গে চাকরিও করছেন, তো আমরা কিন্তু ফেসবুকেও আছি, আমাদের অনুষ্ঠানগুলো নিয়মিত অনুষ্ঠান
রেডিও টেলিভিশন সব অনুষ্ঠান যদি নাও শোনেন সময় মতো, আমাদের ওয়েব পেজ দেখবেন, তাহলে সব জানতে পারবেন। আশা করব আগামীতে আপনি ভয়েস অফ আমেরিকায় পূর্ণ শ্রোতা দর্শক হিসেবে ফিরে আসবেন।
অবশ্যই অবশ্যই, আমার জন্য দোয়া করবেন।
আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এর পরের চিঠি, একটি ইমেল লিখেছেন ফয়সাল আহমেদ শিপন, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদাইড, সুলতানশাহী, গোপালগঞ্জ থেকে। লিখেছেন, ইসলাম হল শান্তির ধর্ম, শান্তির ধর্মের অনুসারীরা কখনো গির্জা বা মন্দিরে অথবা নিরীহ মানুষ হত্যা করতে পারে এ কথা অন্য কোনো ধর্মের লোক বিশ্বাস করবে না। ইসলামী সংগঠনের নামে গির্জায় বা মন্দিরে হামলাকারীরা কখনো ইসলাম ধর্মের নৈতিক আদর্শ গ্রহণ করেনি। ইসলাম ধর্মের অনুসারী হিসেবে শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার নিন্দা জানাই আমরা।
সবাই নিন্দা জানাবে এই ধরনের ঘটনার, সত্যি অত্যন্ত দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা বলবো। ভাই, আপনার এই যে অনুভূতি সেটার সঙ্গে নিশ্চয়ই সবাই একমত হবেন।
আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ। এর পরের ইমেলটি লিখেছেন দীপক চক্রবর্তী পঞ্চগড় থেকে। লিখেছেন, আমি ভয়েস অফ আমেরিকার সকল অনুষ্ঠান শুনে থাকি, কিন্তু আলাপন অনুষ্ঠানটি শ্রোতাদের কাছে খুব জনপ্রিয়।
আসলে দীপক চক্রবর্তী আলাপন এবং হ্যালো ওয়াশিংটনে সবসময় টেলিফোন করেন এবং আমাদের সাথে যোগাযোগ রাখেন, ধন্যবাদ ভাই।
এর পরে পরপর দুটি ইমেল এসেছে ডক্টর এস এম এ হান্নান, পাঁচওয়াল রেডিও শ্রোতা ক্লাব, হরিপুর চাটমহর, পাবনা থেকে। লিখেছেন, বেতার আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ, মুক্তধারায় মুক্ত বিহঙ্গের মতো সুখেই আছো হে বেতার। বেতারের ওই নিশাচর চোখের রক্তিম ধমনী মুগ্ধ করেছে আমায়। হয়তো কোনো কবিতা নয়, কোনো কাব্য নয়, হয়তো হিমাবর্তী কন্যা হয়ে আমার হৃদয়ে হিম সাগরের মাঝে বেতার রক্তিম আভায় ভরিয়ে দিয়েছ আমায়। বেতারে খুঁজে পেয়েছি আমি আমার মনের চারি দেওয়াল।
বা আজকে আমাদের শ্রোতারা সব কবিতায় ভরপুর, ভালোই লিখেছেন, ধন্যবাদ ভাই কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে এবার কিন্তু আমাদের হাতের সময় নেই,
শ্রোতাবন্ধুরা আমাদের কাছে সরাসরি ডাক যোগে ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন পাঠাতে পারেন, আর সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালি রাশোর আজ এ পর্যন্তই।
বাংলাদেশের কণ্ঠশিল্পী এসআই টুটুল ব্যান্ড সঙ্গীত দিয়ে যাত্রা শুরু করেছিলেন, পরে তিনি আলাদা হয়ে সঙ্গীতের বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন। তার সাথে ক্যালিফোর্নিয়ায় কথা বলেছেন আমাদের সংবাদদাতা আবু নাসির রাজীব।
এবিএম শহীদুল ইসলাম, আপনি এসআই টুটুল নামেই সবচেয়ে বেশি পরিচিত। আপনি তো ভার্সেটাইল ট্যালেন্ট, আপনি গান করেন, গান লেখেন, গানের সুর করেন, গান কম্পোজ করেন, মিউজিক ডিরেক্টর, আপনি একের ভেতরে বহু গুণ। সবচেয়ে বেশি ভালো লাগে কোনটি আপনার এই সবগুলোর মধ্যে?
এগুলো সব মানুষে বলে, আমি কিছু আমি নিজে এগুলোকে বিলিভ করি না।
কিন্তু আপনি সবগুলোই করেন, আমি যেগুলো বললাম
করি, কিন্তু আই এম নট এক্সট্রা ট্যালেন্টেড এনিওয়ান।
আপনি তো গান লেখেন, গান করেন,
সবগুলোই ঠিক,
তো গান
সবই পচা পচা
না, সবগুলোই ভালো। তো গান লেখা, গান করা, গান ডিরেক্ট করা, এই সবগুলোর মধ্যে যদি আপনাকে একটা বেছে নিতে বলা হয় কোনটা বেছে নেবেন?
সুর করা,
গান সুর করা। আপনার গানের শুরু আমাদেরকে বলেন, কিভাবে গানের শুরু হলো?
অনেক ছোটবেলা থেকে শুরু করেছি, আমার ফ্যামিলি পুরো ফ্যামিলিটাই মিউজিক লাভিং ফ্যামিলি ছিল, ওরা অ্যাডমায়ার করতো মিউজিক। কিন্তু আলটিমেটলি আমার লেখাপড়াটা অন্য লাইনে, আমি বাংলা সাহিত্যে অনার্স এম এ করেছি আমি মানে লেখাপড়ার সাইটগুলো ঘুরে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনি আপনার বেড়ে ওঠা কোথায় কোথায় আপনার জন্ম?
বেসিক্যালি আমার মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত কুষ্টিয়াতে, তারপরে আমি চট্টগ্রামে চলে যাই গানের টানে, কারণ চট্টগ্রাম হচ্ছে একটা ব্যান্ড ল্যান্ড। তো ওখানে আমি ব্যান্ড যেহেতু পছন্দ করতাম, তো শিখতে যাওয়া এরকম করতে করতে আস্তে আস্তে চিটাগাংয়ে যাওয়া, চিটাগাং ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা, তারপর তো আরও বিভিন্ন কিছু কোর্সেস, কিছু ডিগ্রি এগুলো নিতে হয়েছে, এটা গ্র্যাজুয়ালি হয়ে গেছে আর কি।
আপনি তো এলআরবির প্রতিষ্ঠাতা সদস্য।
জি।
এবং পরে বোধ হয় আপনি এলআরবির সাথে আর যুক্ত ছিলেন না?
ছিলাম না, কারণ আমি যখন ভাবলাম যে আমার ফিল্ম ওরিয়েন্টেড, মুভি ওরিয়েন্টেড, মুভিতে কাজ করতে হবে, তো তখন আমার একটা প্রত্যেকটা মানুষের একটা ডিজায়ার থাকে, তো তখন আমি মুভিতে কাজ করার জন্য আমি মনে করলাম যে আই শুড কম্পোজ মাই থটস অ্যান্ড মাই মিউজিক, অ্যান্ড তখন আমি আমার মতো করে আমি নিজস্ব একটা তৈরি করলাম, পেজ তৈরি করলাম,
স্পেস,
হ্যাঁ একটা পেজ তৈরি করলাম, একটা একটা আলাদা কম্পোজিশনের ধারা তৈরি করলাম, তো সেটা আস্তে আস্তে হয়ে গেছে।
একটু শুনি আপনি আপনার একটা আপনার নিজস্ব ধারার একটা কিছু শুনি।
ও, নিজস্ব ধারা, যখন বাংলা সিনেমায় যখন চাকবুম চলছে, একটু অস্থিরতা, কেমন জানি উল্টোপাল্টা গান, তারপরে মানে অনেক কাটপিসের যুগ চলছিল, তখন আমরা হঠাৎ করে আমাদের প্রথম যে সিনেমা হলো সে সিনেমার নাম ছিল ব্যাচেলর, লাইক
মোস্তফা সরওয়ার ফারুকি ব্যাচেলর। জি।
তো ওটা দিয়েই সিনেমাতে আমার মিউজিক ডিরেকশনের হচ্ছে ওই
শুরু
স্টার্ট, হ্যাঁ স্টার্টিং পয়েন্টটা ওটাই হচ্ছে আমার টার্নিং পয়েন্ট।
ব্যাচেলর থেকে একটা গান শোনান আমাদেরকে প্লিজ।
কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা জানি না এই মনটা। কেউ ভুল করে কেউ ভুলে পড়ে, আমার হয়েছে কোনটা জানি না এই মনটা। Just like that.
ভীষণ সুন্দর। আপনি তো বলা হয়ে থাকে যে আপনি ক্লাসিক্যাল ইন্ডিয়ান মিউজিক এবং ওয়েস্টার্ন মিউজিক এই দুটোর মধ্যে আপনি একটা সেতু বন্ধন করার চেষ্টা করেন, আপনি
কিছু না জেনে,
ডেফিনেটলি আপনি জানেন না জেনে তো কিছু করা যায় না, এ সম্পর্কে আমাদেরকে বলেন কেন আপনি এই যে দুটো ধারার, দুটো সম্পূর্ণ ভিন্ন ধারাকে আপনি একসাথে করে নতুন ধারার মিউজিক তৈরি করার চেষ্টা করছেন?
আমাদের বাংলাদেশের গান তো আসলে খুব মায়াবী গান, মায়াবতী গান, ফোক গান, আর ফোকের মধ্যে যত ক্লাসিক্যাল থিংস আছে, স্পেশালি বলবো যে ইস্টার্ন ক্লাসিক্যাল হচ্ছে আমাদের ফোকের মধ্যে ভর্তি, আর ইস্টার্ন ক্লাসিক্যালের মায়া, আবেগ, ইমোশন যেটাই বলেন, ওটার কোনো তুলনা আমি পাইনি, খুঁজে আসলেই খুঁজে পাইনি। আমি ওয়েস্টার্ন মিউজিক করেছি, অ্যারাবিয়ান মিউজিক দেখেছি, ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের মানে সাম্বা বলেন, রেগে বলেন, ল্যাটিন বলেন, ব্লুজ মিউজিক দেখেছি, মানে একটু একটু করে প্রত্যেকটা মিউজিকের প্রত্যেকটা ঘরে বা প্রত্যেকটা ঘরানার মধ্যে একটু একটু করে টাচ করা হয়েছে, জ্যাজ দেখেছি, মানে একটু একটু করে শুনতে শুনতে চেষ্টা করেছি বাজানোর, পরে দেখেছি যে আসলে আমি বাংলাদেশি বা বাঙালি বলে আমার মননটা এরকম কি না জানি না, তবে আমি এরকমই দেখছি আমার বহু বন্ধুবান্ধব যারা বাংলাদেশি না, যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকে, আমেরিকাতে, লন্ডনে, ইউরোপের অনেক জায়গায় থাকে, বা কোরিয়া, জাপান, যেখানে থাকে, অনেক তো বন্ধুবান্ধব আছে মিউজিক এরিনার, তারা আমাদের গান, আমাদের সুর শুনলে তাদের চোখে পানি আসে, কেন আসে জানি না। তো ইস্টার্ন ক্লাসিক্যাল যে এত সমৃদ্ধি এর মধ্যে, কারণ এখনও দেখবেন যে আমাদের ইন্ডিয়া সাবকন্টিনেন্ট এইগুলো এখন কিন্তু মুভি যেগুলো হচ্ছে সব পুরনো গানগুলোকে, পুরনো ক্লাসিক্যাল উচ্চাঙ্গ সঙ্গীতগুলোকে ভেঙে, গজলকে ভেঙে, তারপরে ফোক মিউজিক, কীর্তন টীর্তন এগুলোকে ভেঙে অনেক দারুণ দারুণ গান তৈরি হচ্ছে, একটু নতুন আঙ্গিকে, নতুন ঘরানাতে, নতুন স্টাইলে, আই মিন রেকর্ডিং যে ডিজিটালি রেকর্ডিং হচ্ছে, মিউজিকের আগে যেরকম ইনস্ট্রুমেন্ট অত ছিল না, এখন অর্কেস্ট্রেশন অনেক ভালো হয়েছে, অনেক ফ্যাসিলিটিস হয়েছে, টেকনিক্যালি আমরা অনেক ডেভেলপ, সেটাকে ইউজ করে আমি মনে করি যে অদ্ভুত সুন্দর একটা তৈরি হচ্ছে, মিউজিকের একটা অদ্ভুত সুন্দর একটা আবহ তৈরি হচ্ছে। তো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট
এই যে এই যে দুটো মিলে যে একটা আবহ তৈরি করছেন, এরকম একটা গানের একটা উদাহরণ আমাদেরকে একটু দু লাইন গিয়ে শোনাবেন, কোনো একটা গান যেটা আপনার পছন্দের, যেখানে আপনার এই ওয়েস্টার্ন ক্লাসিক ওয়েস্টার্ন মিউজিক এবং ইন্ডিয়ান ইস্টার্ন ক্লাসিক মিউজিকের একটা মেলবন্ধন ঘটেছে।
জয় দিন জয় একাকী তার বিহনে কেমনে বলো থাকি, ভালোবাসা এই অন্তরে অভিমানে কে দে মারে, এই বুকেতে দুঃখ বেঁধে রাখি। জয় দিন
এটা যখন গেলাম তখন আমার মিউজিকে আমি আবার এরকম আমি কিছু মিউজিকের সাথে ইউজ করলাম, যেটা একদম রিয়েল ড্রামস অ্যান্ড ওয়েস্টার্ন ওরিয়েন্টেড মিউজিকের মধ্যে আমি ইমপ্লিমেন্ট করেছি, এবং ওই জায়গাটা এসে একদম রক্ত গরম হয়ে যায় আর কি। ইটস লাইক এ রক থিংস আমি ওর মধ্যে অ্যাপ্লাই করি।
আপনি বাংলা সঙ্গীতে এক ধরনের ইউনিকনেস আপনি যুক্ত করেছেন, এই যে দুই ধারার সঙ্গীতকে যুক্ত করা, এটা আসলে ইউনিক। আপনি এই কারণেই কিন্তু অনেকগুলো কারণের মধ্যেও আপনি এর একটা বড় কারণ আমার মনে হয় যে আপনি এই যুক্ত করার ফলে এত মানুষের মাঝে আপনি জনপ্রিয়, এবং আপনি তো ফোক মিউজিক নিয়েও কাজ করছেন বাংলাদেশের।
হ্যাঁ, ফোক নিয়ে কাজ করি কারণ আমি দেখেছি ফোকের মধ্যে অনেক সমৃদ্ধি, ফোকের মধ্যে অনেক ক্লাসিক্যাল স্পেশালি উচ্চাঙ্গ মানুষের শেখার অনেক কিছু আছে, এবং ফোক মিউজিক যারা জানে তারা অনেক অনেক ভালো জানে। আর এখন কিছু ফোক ফিউশন হচ্ছে বাংলাদেশে, দ্যাটস রিয়েলি গ্রেট, বাচ্চারা অনেক সুন্দর সুন্দর কাজ করছে, আবার কেউ কেউ না বুঝে উলট পালট কিছু করছে, ওটা মেবি ওদের কাছে ভালো লাগছে, আমার কাছে লাগছে না,
ওরা না জেনে।
আমি তো একজন মানে মোর দেন এভরিথিং এন্ড অব দ্য ডে আমি তো একজন শ্রোতা, আমার সব গান ভালো লাগতে হবে এটা কোনো শ্রোতারই লাগে না যে সব গান ভালো লাগে। হ্যাঁ, তো কিছু কিছু জায়গায় যখন দেখি যে একটা লালন সঙ্গীতকে যে ভাব তৈরি করা দরকার, যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা দরকার মিউজিক দিয়ে, সেই এনভায়রনমেন্টটাকে আসলে চিৎকার চেঁচামেচি করে গানটার যে দৈন্যতা, গানটার যে ভেতরে আধ্যাত্মিকতা, গানটার ভেতরে যে স্তুতি, যে মানে প্রার্থনা, সে প্রার্থনাটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি বলি না, আমি নাম মেনশন করবো না, কিন্তু এটা মানে আমি লাইক করি না, মেবি অন্য মানুষ লাইক করে,
এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্য যারা এরকম ফিউশন করছেন।
আমার আপনার জন্য হতে পারে কিন্তু অন্য কারোর জন্য সৌভাগ্য হতে পারে। মিউজিক মিউজিক ডেফিনেটলি সো মেনি কাইন্ডের হতে পারে, মিউজিক 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 স্পেশালি ইন ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, ইউ ডোন্ট নিড টু কেয়ার অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ, মিউজিকের একটা সুর আছে। আপনি এমন হতে পারে যে এখনও তো পৃথিবীতে অনেক মেটাল ব্যান্ড আছে, হার্ড মেটাল ব্যান্ড আছে, হার্ড রক ব্যান্ড আছে, থ্র্যাশ মেটাল আছে, তাদের গান হয়তো কেউ কেউ শুনে অনেক মানে মনে করবে কী চিল্লাচিল্লি করছে, এত যে হইচই করছে কেন, আবার দেখা যাচ্ছে কেউ এটাতে পাওয়ার পাচ্ছে, শক্তি পাচ্ছে।
সেটাই, আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি, তো অনুষ্ঠান এই সাক্ষাৎকার শেষ করার আগে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমরা আপনার কাছ থেকে একটা ফোক গান না শুনে তো সাক্ষাৎকার শেষ করতে পারি না। তাহলে আপনার একটা ফোক গান শুনতে শুনতেই আমরা এই অনুষ্ঠানটা শেষ করব, আর তার আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
এই গানটা আসলে আমি যখন দেশের বাইরে আসি তখন মনে হয় যে এই দেশের মানুষগুলো বাংলাদেশকে এরকম করে মিস করে, আর তাদের ভেতরে দিলের ভেতরে এরকম কিছু কথা তৈরি হয়। গানটা আমি লিখেছিলাম কাতারে বসে, স্পেশালি যারা প্রবাসে থাকেন তাদের মনের অবস্থা, কত মানুষ প্রিয়জনকে ছেড়ে দেশ থেকে আসেন, তাদের সাথে দেখা হয় না, মনে হয় যে আমার খবর নেওয়ার আর কোথাও বোধ হয় কোনো মানুষ রইল না। তো এই একটা পটভূমি থেকে, এই প্লট থেকে গানটা করা।
ফুলের খবর নেই রে ভ্রমণ, নদীর খবর নেই রে নদীর ঢে,
আমি একা বসে থাকি, আমার খবর।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিসের স্টেডিয়ামে হাজার হাজার লোকের সামনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতিসংঘের অস্ত্র বাণিজ্য চুক্তি বা ইউনাইটেড নেশনস আর্মস ট্রেড ট্রিটি প্রত্যাখ্যান করে একটি দলিল সই করেন। তিনি বলেন, এটি হচ্ছে আমেরিকার স্বায়ত্তশাসনের বিরুদ্ধে আরেক রকমের হুমকি। ট্রাম্প ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশনের বার্ষিক বৈঠকে তাঁর বক্তব্যের মাঝে এই ব্যবস্থা নেওয়ার সময় যুক্তরাষ্ট্রের সেনেটের প্রতি অনুরোধ জানান যে তারা যেন ওই চুক্তি আর অনুমোদন না করেন। প্রেসিডেন্ট জনতার উদ্দেশ্যে বলেন, আমরা কখনই বিদেশি আমলাদের দ্বারা আপনাদের সেকেন্ড অ্যামেন্ডমেন্টের স্বাধীনতা বিনষ্ট হতে দেব না। শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় কালমুনাই এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে একটি সশস্ত্র গোষ্ঠীর গুলি বিনিময়ের পর এক বাড়িতে একজন মহিলা ও শিশুকে আহত অবস্থায় পাওয়া গেছে। এই দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলছেন, ওই বাড়ির আশপাশে ছজন শিশু সহ 15 জনের মরদেহ পাওয়া গেছে। সেখানেই শুক্রবার রাতে বন্দুকযুদ্ধ এবং বিস্ফোরণ ঘটে। পুলিশ বলছে, সম্ভবত আত্মঘাতীরা এই বিস্ফোরণ ঘটিয়েছে। সেনাবাহিনী 150টি আগুন জ্বালানোর কাঠি, ইসলামিক স্টেটের পোশাক, লোহার গুলি এবং একটি ড্রোন পেয়েছে বলে জানাচ্ছে শ্রীলঙ্কার খবরের কাগজ দি ডেইলি মিরর। একটি ল্যাপটপ এবং ভ্যান গাড়িও পাওয়া যায়। বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক মাহফুজুল্লাহ মারা গেছেন। শনিবার সকালে থাইল্যান্ডের বামরুটগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বেশ কিছুদিন ধরেই তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও কিডনি সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মাহফুজুল্লাহ ছাত্রজীবন থেকেই সাংবাদিকতার সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি নেন। বাম রাজনীতিতে যুক্ত মাহফুজুল্লাহ ছাত্র ইউনিয়নের সভাপতিও ছিলেন। সাংবাদিকতা ছাড়া খণ্ডকালীন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। কলকাতাস্থ বাংলাদেশের উপ হাইকমিশনে প্রেস মিনিস্টারের দায়িত্ব পালন করেন মাহফুজুল্লাহ। তার 50টিরও বেশি বই রয়েছে। মাহফুজুল্লাহ 1950 সালে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। আজ মধ্যরাতে তার লাশ ঢাকা পৌঁছাবে। আগামীকাল তাকে বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে বলে জানিয়েছেন তার বড় ভাই অধ্যাপক মাহবুবুল্লাহ। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এয়ার ইন্ডিয়ার ডিপার্চার কন্ট্রোলিং সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিমান পরিষেবা বন্ধ রয়েছে। এর ফলে সমগ্র ভারতে চরম ভোগান্তিতে পড়েছেন অসংখ্য যাত্রী। কলকাতা থেকে সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
এয়ার ইন্ডিয়া সূত্রের খবর, আজ শনিবার ভারতীয় সময় ভোর রাতে হঠাৎই তাদের ডিপার্চার কন্ট্রোলিং সিস্টেম কাজ করা বন্ধ করে দেয়। একাধিক বিমানের ওঠানামা বন্ধ হয়ে যায়। তৎপরতার সঙ্গে যান্ত্রিক ত্রুটি মেরামতির কাজ শুরু করে কর্তৃপক্ষ। এই ঘটনার জেরে দেশের একাধিক বিমানবন্দরে যাত্রীদের ভিড় জমতে শুরু করে। যাত্রীদের মধ্যে একটা সাময়িক উত্তেজনাও তৈরি হয় এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করায় অসুস্থ হয়ে পড়েন অনেক যাত্রী। এমনই খবর পাওয়া গিয়েছে বিমান বন্দর সূত্রে। এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান অশ্বিনী লোহানি জানিয়েছেন, এয়ারলাইন্স প্যাসেঞ্জার সিস্টেমে ত্রুটি দেখা গিয়েছে। এই যান্ত্রিক ত্রুটি দ্রুত মিটিয়ে ফেলার চেষ্টাও চলছে। SITA সার্ভার বসে যাওয়ায় এই ঘটনা ঘটেছে, যার ফলে বিমান ওঠানামার পরিষেবা স্তব্ধ হয়ে গিয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন যে ইউক্রেনের নতুন নেতার সঙ্গে তাঁর দেখা হলে তিনি পূর্ব ইউক্রেনের সংঘাত নিয়ে আলোচনা করবেন। ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের নবনির্বাচিত নেতা ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের কোনো তারিখ এখনও নির্ধারিত হয়নি। শনিবার চীনে পুতিন বলেন, তিনি এই সংঘাত সম্পর্কে জেলেনস্কির অবস্থানটা বুঝতে চান। তিনি বলেন, ইউক্রেনের জনগণ এই পরিস্থিতিতে ক্লান্ত হয়ে পড়েছেন। পাকিস্তান গোটা দেশব্যাপী পোলিও টিকা দেবার কর্মসূচি স্থগিত করে দিয়েছে। সাম্প্রতিক সময় একজন নারী পোলিও কর্মীকে হত্যা, পোলিও কর্মীদের উপর হামলা এবং সরকারি স্বাস্থ্যকেন্দ্রে আগুন লাগিয়ে দেবার পর এই কর্মসূচি স্থগিত করা হলো।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তিতাস গুপ্ত, প্রকৌশলী ছিলেন সিড্রাক ফ্রাঙ্কলিন, ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সঞ্জনা ফিরোজ। আমি তাওহিদুল ইসলাম এবং
আমি আনিস আহমেদ।
আমরা দুজনই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.